পঁচিশে জুলাই 2019 তার্জমানে কাবিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামুদ রাকাতুহুমের মাসিক ইস্তেমায় আজিম শান বয়ান আজিমপুর ছাপরা মসজিদ লালবাগ ঢাকা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أولى الناس به المتقون من كانوا وحيث كانوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام إن الله يحب الملحين في الدعاء أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن والو عمد شکر کے معاف کرنے آمین আল্লাহ তাআলার মহব্বত মারিফত এবং নূর আমাদের সকলকে দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম এবং জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, ভালো মানুষ ওই মানুষ আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ভালো, ওই মানুষ ভালো না যার সঙ্গে আল্লাহর সঙ্গে যার সম্পর্কটা ভালো না। ভালো হওয়ার এটাই মাপকাঠি। মহান স্রষ্টা, মহান প্রতিপালক, মহান রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর করা, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেন, সেই ফিকির দেন, সেই জিন্দগি আমাদের সকলকে নসিব করেন। এক বুজুর্গ বলেন যে, হে প্রিয় মাওলা, আদমি ও দাদাই বাজাব মুসলমা কর দেয়, এ খুদা কুরবান সওয়াব এহসা পর এহসা কর দেয়। আল্লাহ, আপনি আমাকে আকৃতিতে মানুষ বানাইছেন, তারপর আপনি আমাকে ইসলামের দৌলত দান করছেন, মুসলমান বানাইছেন, মেহরবানির উপর মেহরবানি করছেন আপনি, মেহরবানির উপর মেহরবানি। হযরত মুহিউদ্দিন মাওলানা শাহ আব্দুর রসাব রহমতুল্লাহ আলাই 8000 মাদ্রাসার এই বড় মসজিদে বয়ান করতেছিলেন। হযরত বয়ান করতেছিলেন, আমি সেই উর্দু বয়ানের বঙ্গানুবাদ করতেছিলাম। সেখানে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই দোয়ার মধ্যে বলতেছিলেন, আল্লাহ আপনি চাইলে আমাদেরকে জানোয়ার বানাইতে পারতেন, জঙ্গলের পশু বানাইতে পারতেন, আপনি জন্তু জানোয়ার না বানায় আল্লাহ আপনি আমাদের মানুষ বানাইছেন, আপনার সীমাহীন মেহরবানি। আবার আপনি চাইলে আমাদেরকে কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতেন, বিদুরবিদের ঘরে পাঠাইতে পারতেন, কি জানে তারপরে আমাদের অবস্থা কি দাঁড়াইতো, কিন্তু আপনি মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান বাবা মার ঘরে, কত বড় মেহরবানি আপনার। আল্লাহ, আপনার মেহরবানিতে আপনি আমাদের ঈমানের দৌলত, ইসলামের দৌলত দান করছেন, কত বড় মেহরবানি করছেন। কাউকে যদি সারা পৃথিবীর বাদশা বানায় দেওয়া হলো কিন্তু ঈমান নাই, কি মূল্য তার, কোনোই মূল্য নাই, মরবে তো অনন্তকালের জাহান্নাম। আর সারা দুনিয়ার কোনো কিছুই তার কাছে নাই, খালি হাত, একদম খালি হাত। কিন্তু ইমানের দৌলত আছে, তো দুনিয়ার থেকে যাবে বিশাল বড় জান্নাত তার নসিব হবে। সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে আল্লাহ পাক এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে ইমান কত বড় দৌলত, সেই ইমান আল্লাহ পাক আমাদের নিজ কর্মে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক বুজুর্গ বলেন যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইকে মি বিনি খিলাফে আদমান্দ, নেস্তান্দ আদম খিলাফে আদমান্দ, এদেরকে দেখো যে আকৃতিতে মানুষ, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের আখলাক তাদের মধ্যে নাই। আদম আলাইহিস সালাম যেরকম আল্লাহর তালাশওয়ালা ছিলেন, আল্লাহর মহব্বতওয়ালা ছিলেন, আল্লাহর বন্দেগীওয়ালা ছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জিন্দেগীওয়ালা ছিলেন, সেই জিন্দেগী তার মধ্যে নাই। এই মানুষ আকৃতিতে মানুষ হলো, আসলে এটা মানুষ না। ইকে মি বিনি খিলাফে আদমান, নেস্তান্দ আদম গেলাফে আদমান, এটা মানুষ না, এটা মানুষের একটা আকৃতি, মানুষের গেলাফ, মানুষের কাবার। আমাদের উস্তাদ শেখ হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই শেরটা জায়গায় জায়গায় বয়ানে হযরত বলতেন, ব্যাখ্যা দিয়া বলতেন যে দেখো এই ক্ষেতের মধ্যে এই মরিচ ক্ষেত, গম ক্ষেত, এরকম ক্ষেতের মধ্যে আয়সা ওই পাখিরা ঝামেলা করে, ডিস্টার্ব করে, ক্ষতি করে, তো ওখানে ওইরকম মানুষ একটা খুব ওই কিছু একটা দিয়া মানুষের আকৃতির একটা খাড়া করে এভাবে রাইখে দেয়, তো পাখিরা আসলে দেখে যে ডান্ডা হাতে মানুষ ওখানে আসে, তো ওরা ভয় সেখান থেকে পালায় যায়। কিন্তু আসলে ওইটা তো মানুষ না, ওটা তো আকৃতি, মানুষের একটা আকৃতি, ওটা তো মানুষ না। অনুরূপ ভাবে যার ভিতরে ইমান নাই, ইসলাম নাই, যার ভিতরে সুন্দর চরিত্র নাই, যার ভিতরে আখেরাতের ভয় নাই, আল্লাহ পাকের মহব্বত নাই, যার মধ্যে সুন্দর গুণাবলী নাই, আল্লাহকে খুশি করার জিন্দেগি নাই, এই সব থেকে যে দূরে এবং গাফেল, এটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃত মানুষ সে না। হ্যাঁ, প্রকৃত মানুষ হওয়ার জন্য দরকার যে ভিতরে ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, আখিরাতের ফিকির থাকে এবং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। এক বুজুর্গ বলেন যে যে দুনিয়ার রাজা বাদশাদেরকে তোমরা বড় মনে করো, যে এরা কত বড়, কত ক্ষমতা, কত পাওয়ার, কত সম্পদ, কত সম্মান, সবকিছু তাদের কাছে আছে, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে দুনিয়ার দিকে দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে ব্যস্ত না, সে খালি হাত, তার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, যে এই বুজুর্গ বলেন যে বাদশাহ নে জাহান আজবাদ রগি বুনা বুরদন্দা ছরা বেগন্দেগি, দুনিয়ার রাজা বাদশারা দুনিয়াকে মুখ্য বানানোর কারণে, দুনিয়ায় দুনিয়ার মধ্যে দুনিয়ায় ডুবে থাকার কারণে, তো ওরা আল্লাহ পাকের বন্দেগীর মজা এবং দৌলত থেকে একদম বঞ্চিত, আসল জিনিস থেকে বঞ্চিত। তো শুনছিলাম এক ঘটনা, কাবুলি আসছিল আমাদের দেশে, তো বলছে যে ভাই তোমাদের দেশে ভালো দামি ফল কি জিনিস, বলছে যে ভাই এই মৌসুমে তো কাঁঠাল নাই, তো নারিকেল আছে, এটা বাংলাদেশের সবচেয়ে বেশি দামি ফল, সবচেয়ে মজাদার ফল। তো বলে তো চলো তোমারে একটা হাদিয়া দিই, শুকনা ঝুনা নারিকেল একটা ওরে হাদিয়া দিছে। তো ওইটা নিয়ে এক জায়গায় গেছে, ওরা সাদা সিধা মানুষ হয়, প্যাঁচ ট্যাঁচ বুঝে না, তো গিয়ে এক জায়গায় রাস্তায় সাইডে নিচে এক সুবিধা মতো এক জায়গায় বসছে, বসে পরে এখন এই বাংলাদেশের সেরা ফল এটা খাবে, তো ওইটাকে ওই দাঁত দিয়ে এখন এই চিবাইতে শুরু করছে, তো এখন ওই যতই টানে তো কোনো স্বাদ তো নাই, কোনো মজা তো নাই, কি হলো এটা, তারপরে ওইভাবে দাঁত দিয়ে এটাকে ছিলতে থাকছে, খালি ছিলতে থাকছে। অনেক ছিলাছিলির পরে কোনো স্বাদ মজা কিচ্ছু তো নাই, উল্টো আরো মুসিবত মনে হয়, ঠোঁট কাটে যেতেছে, মুশকিল মনে হইতেছে, কষ্ট হইতেছে। আচ্ছা দেখি বাঙালি বলছে যে এটা মজাদার ফল, আমাদের দেশে সবচেয়ে সেরা ফল, তো দেখি তো আরো কি মামলা। তো একদম ওর নিজের শক্তি তো আছে খুব, পুরাটাই ছিলে ফেলছে, ছিলে দেখে ভিতরে একটা আটি, পরে এমন গোসা হয়েছে যে বাঙালি আমার এমন ধোকা দিল, এটার মধ্যে কিচ্ছুই নেই, শেষে বাইরে হয়েছে একটা আটি, পরে গোসার ছোট আটি দূরে ফিকে মারছে। তো ছেলেপেলেরা ছিল, ওরা আটি নিয়ে দিছে দৌড় গিয়ে দূরে এক জায়গায়, ওরা ওটা ভাঙে পানিও খাইলো, নারিকেলে খাইলো মজা করে। তো ওরা তো ও তো ওইটাকে মনে করছে বেকার জিনিস, ওইটারে ফেলে দিছে, আর ওইটা নিয়ে ওরা মজা করে খুব খাইলো। হ্যাঁ, আর এই লোক ওই শুধু ওই ছিলকাই চাবাইলো আর কিচ্ছু না। হ্যাঁ, তো আমার ভাইরা, যারা ইমান যাদের নাই, ইসলাম যাদের মধ্যে নাই, আল্লাহ পাকের বন্দেগি নাই, আল্লাহর মহব্বত নাই, দিন নাই, শরীয়ত নাই, সুন্নত নাই, হ্যাঁ, আল্লাহ পাকের জিকির নাই, তাকওয়া নাই, তো এরকম মানুষ খালি দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত, কাঁঠাল নিয়ে ব্যস্ত, চোষা আম নিয়ে ব্যস্ত, আনারস আঙ্গুর নিয়ে ব্যস্ত, দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত। তো আসলে এই দুনিয়ার যে আসল জিনিস সেটার থেকেই সে বঞ্চিত, ওই শুধু ছিলকা চাবাইতেছে এটা নিয়ে ব্যস্ত। আসল জিনিস তো, মজার জিনিস হলো আল্লাহ বিজিকিল্লাহি তত্মা ইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের নামে মজা, হ্যাঁ, সিজদার মধ্যে মজা, জিকিরের মধ্যে মজা, আল্লাহর কসম আল্লাহ পাকের জিকির, জিকিরে এত মজা, সারা জাহানের বাদশাহের মধ্যে সেই মজা কোশ্চিন কালেও নাই। বাদশাহ জাহান আজবদ্রগি বোনা বুরদান্দা ছড়া বিবন্দেগি, ওরা সিজদার মজা জানে না, জিকিরের মজা জানে না, তেলাওয়াতের মজা জানে না, দোয়া মোনাজাতের মজা জানে না। হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কেমন মানুষ ছিল না, জমিনের মধ্যে এক ফেরেশতা, সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল, আল্লাহ পাকের জিকিরের রসে সর্বদা তার জিহ্বা একদম তাজা, তরতাজা। আহা, কেসা মানুষ ছিলেন। আমার শেখ কুতুব আলম আরেবিল্লাহ মাওলানা শাহকি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, সারা জাহানে যিনি বড় বড় আউলিয়া বুজুরগানকে দেখছেন, ভারতে তার জন্ম এবং শেষ জীবন কাটাইছেন পাকিস্তানে, তো বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া উলামা মাশায়েখ বুজুরগানে দিনকে দেখছেন, হযরত আমাদেরকে বলছিলেন যে মিয়া আমি সারা দুনিয়ায় ঘুরছি এবং বড় বড় আউলিয়া কেরামকে দেখছি, কিন্তু হাফিজ হুজুরের মতো এত বেশি জিকির কারনেওয়ালা মানুষ আর আমি দেখি নাই। এত বেশি আল্লাহ পাকের জিকির করতেন। তো হুজুর সব সময় হুজুরের জবান জিকিরওয়ালা ছিল, লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। হাকিমুল উম্মত হযরত থানবীর খলিফা হাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান, জবান যদি তোমার আল্লাহ পাকের জিকিরওয়ালা হয়, দিল যদি আল্লাহর সন্তুষ্টি আর আখিরাতের ফিকিরওয়ালা হয়, জান্নাত পর্যন্ত মিয়া তোমার রাস্তা একদম পরিষ্কার, আরামসে নিঃসন্দেহে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, কেসা মানুষ ছিলেন এই মানুষরা। এই হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার উত্তরবঙ্গে অনেকগুলো জেলা সফর করছেন একদিনে। তো ময়মনসিংহে হুজুরের বিরাট বড় মহাসম্মেলন, তো হাজারে হাজারে লোক ওখানে ময়মনসিংহ অপেক্ষমান, আমিও তখন সেখানে ছিলাম, মানুষজন ভীষণ বেকারার হুজুরকে এক নজর দেখার জন্য। হুজুর সফর করে সে অনেক কষ্টে সেখানে পৌঁছছেন, ময়মনসিংহ বড় মসজিদের সামনে গিয়ে পৌঁছেন, সঙ্গে অনেক ওলামা একরাম, যার মধ্যে হযরত মাওলানা মুফতি আমিন ইসহাক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই জোয়ান জোয়ান আলেম ওলামা যারা ছিলেন তারা সব গিয়ে ময়মনসিংহ বড় মসজিদের এই পাশেই মসজিদ সংলগ্ন যে হেফজখানা এটার নিচতলায় গিয়ে সব কাতার দিয়ে লম্বা হয়ে একদম হাত পাও ছেড়ে লম্বা হয়ে শুয়ে পড়ছেন। হাফিজ জুজুর মাইক্রো গাড়ি থেকে নেমে সোজা মসজিদের ভিতরে ঢুকছেন, গিয়া সামনে গিয়ে একদম মসজিদের একদম শেষ মাথায় মেহরাবের সামনে গিয়া আল্লাহ আকবার নামাজে দাঁড়ায় গেছেন। সব মানুষ হয়রান হতবাক যে জোয়ান জোয়ানরা ক্লান্ত হয়ে সব লম্বা হয়ে শুয়ে পড়ছেন, হাফিজ হুজুর নামাজে দাঁড়ায় গেছেন, দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, বাস নামাজে দাঁড়াইছেন, হুজুর নামাজে দাঁড়াইতেন, লম্বা দাঁড়ায় থাকতেন, হাফেজে কোরআন ছিলেন, ভীষণ পাকা হাফেজ ছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ, লম্বা নামাজ পড়তে থাকতেন, কোরআন শরীফ পড়তেই থাকতেন নামাজের মধ্যে, তো বহুত লম্বা নামাজ পড়তেছেন। এখন হাজারে হাজারে মানুষ বাইরে দাঁড়ায় খালি দেখতেছে, আমিও এই দৃশ্য এই তামাশা কখনো দেখি নাই, কারণ ভাই লালবাগ মাদ্রাসায় পড়ছি, হুজুর আসতেন মসজিদে নামাজ পড়ছেন, সবার নামাজ শেষ হয়ে যেত, সবাই চলে গেছেন, হুজুরও চলে গেছেন, কিন্তু খালুয়াতে নির্জনে কি ইবাদত করে সেটা তো আমাদের দেখার সুযোগ হয়নি। সেদিন দেখলাম যে আশ্চর্য, এত লম্বা নামাজ, আজিব মুআমালা। তখন হুজুরের বয়স তো নিঃসন্দেহে আশির ঊর্ধ্বে, কিন্তু পুরো জোয়ানদের মতো নামাজ পড়তেছিলেন। তাদের কুয়ত, তাদের শক্তি হলো আল্লাহ পাকের জিকিরের শক্তি, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতের দিনে ফজরের নামাজের পরে এই একটা মাত্র পাতলা জামা গায়ে দিয়া, ভিতরে কোনো গেঞ্জি টেঞ্জি নেই, পাতলা একটা জামা গায়ে, কোনো চাদর কম্বল কিছু নাই, হ্যাঁ কোনো সোয়েটারও গায়ে নেই, এই অবস্থাতে একদম ওই সকালবেলা হাঁটতে যাইতেন, কয়েক মাইল হাঁটতেন। হযরতের সাথে কাউকে নিতেনও না, কখনো কাউকে হয়তো নিতেন, বলতেন যে আসো তুমি আমার সঙ্গে, তো কেউ সাথে যাইতে পারতো, না হলে একলা একলা যাইতেন, পুরো রাস্তায় কোরআনে পাকের তেলাওয়াত করতেন আর হাঁটতে থাকতেন, হাঁটতে থাকতেন, হাঁটতে থাকতেন ভোরবেলা। তো এক হিন্দু হযরত হাকিমুল উম্মতের খলিফা বিখ্যাত বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহিকে একদিন এক হিন্দু ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার পীর কি খান, যে শীতে আমরা ঠকঠক ঠকঠক কাঁপতেছি ভোরবেলা, আরে সে আমরা কয়েকজন মিলে কম্বল একটা গায়ে দিয়ে এইভাবে গোল হয়ে বসে থাকি, শীতের চোটে নড়তে চড়তে পারি না, সবাই কম্বল গায়ে, সোয়েটার গায়ে, শাল গায়ে, আর তোমার পীর এই পাতলা কুর্তা গায়ে দিয়ে এই ভোরবেলা শীতের মধ্যে হাঁটেন আরামসে, ব্যাপার কি, এটা কিভাবে সম্ভব হয়, উনি কি খান, হ্যাঁ কোন কারণে শরীর তার এত গরম থাকে ভাই। তো খাজা সাহেব হাসছেন, কোন উত্তর দিতে পারেন নাই, যে এটা কি বলবো আমি, এটা কোনো উত্তর আছে। পরে হযরত হাকিমুল উম্মত থানভী ভোরবেলা হাঁটাহাঁটি করে ঘুরে আইসা যখন খানকায় পৌঁছছেন, তো খাজা আজিজুল হাসান মুরজুক তখন বলছেন যে হযরত আজকে এক হিন্দু ভদ্রলোক আমাকে এই কথা জিজ্ঞাসা করছেন যে তোমার পীর কি খান, যে এইরকম পাতলা কুর্তা গায়ে দিয়ে সকালবেলা শীতের মধ্যে ঘুরতে পারেন, ব্যাপার কি, কি খান তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো কিছু বলতে পারি না। হযরত হাকিমুল উম্মত থানভী হাসলেন এবং বললেন যে উসকো কহে দেনা, উসকো বাতা দেনা কি হামারা পীর এক কুস্তা খাতা হ্যায়, উসকা নাম তাআল্লুক মা আল্লাহ হ্যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাকে বলবা আমার পীর এক টনিক খান, সে টনিকের নাম হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, সে তাআল্লুক মা আল্লাহ তাকে এরকম গরম রাখে, আল্লাহর সঙ্গে আল্লাহর মহব্বতের যে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, সেই সম্পর্ক তাকে এরকম উত্তাপ দান করে, সর্বদা এইভাবে এরকম গরম রাখে, হ্যাঁ না, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন নিসবত মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহ যখন অর্জন হয় আল্লাহ পাক নিজের ওলি বানানোর জন্য কোন বান্দাকে যখন স্পেশাল এক নূর দান করেন, সেটা দেহের সর্ব অঙ্গে এটার খবর হয়ে যায়, সর্ব অঙ্গে এটার উত্তাপ পৌঁছে যায়। এসা এক দৌলত আল্লাহ পাক দান করেন। হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ একদিন বললেন যে হযরত জি, মানুষ যখন ওলি আল্লাহ হয় তো সেটা কি সেই লোকটা আর পায়? বুঝতে পারে যে এখন থেকে আল্লাহ আমাকে নিজের ওলি বানাইছেন। হযরত হাকিম মুহাম্মদ থানবী পাল্টা প্রশ্ন করলেন, খাজা সাহেব, আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি টের পাইছিলেন নাকি মহল্লার বন্ধু বান্ধবরা এসে আপনাকে জিনিসটা বুঝাইতে হয়েছে? খাজা সাহেব, আপনি কিন্তু এখন বালেগ, আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা? এরকম বলতে হয়েছে, বুঝাইতে হয়েছে, না আপনি নিজেই টের পাইছেন? তো খাজা সাহেব ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, হযরত হাকিম মুহাম্মদের বড় আশেক দেওয়ানা ছিলেন, ওনাকে ওই ঢঙ্গে উত্তর দিতেন যেটা দিয়ে উনি বুঝতে সহজ হবে আর মজাও পাবেন। তো খাজা সাহেব তখন বললেন, হযরত, এ বালেগ হলে তো মানুষ এমনিতেই টের পায়, এটা কেউ বোঝানো লাগে না, শরীরে এমন এক শিহরণ জাগে, এমন এক অনুভূতি জাগ্রত, এমন এক শিহরণ জাগে, সর্ব অঙ্গের খবর হয়ে যায়, মানুষ বুঝতে পারে আপনাতে অটোমেটিকলি যে ভাই আমি তো এখন বালেগ। হযরত হাকিম মুহাম্মদ থানবী তখন বললেন, মিয়া, এটা হলো দেহ বালেগ। তো দেহ বালেগ হলে তখন খবর পাওয়া যায়, টের পাওয়া যায়, অনুভব করা যায়। রুহ যার বালেগ হয়, রুহ যার আল্লাহওয়ালা হয়, সেই লোকও এটা টের পেয়ে যায় যে আমার রুহ মাওলা পর্যন্ত পৌঁছে গেছে। শুনতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দৌলত নসিব করে দেন। আমার ভাইরা, এটা বড় জিনিস, বহুত বড় জিনিস যে আমরা ইবাদত করি, মাশাআল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, নামাজ করি, সিজদা করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, জিকির করি, হজ করি, উমরা করি, কুরবানি করি, হ্যাঁ না, দোয়া মুনাজাত করি, হাজারো আমল করার মুসলমানদের তৌফিক হইতে থাকে। কিন্তু আমার ভাইরা, শিক্ষিত একজন ক্লাস ওয়ান পাস করছে সেও শিক্ষিত, ক্লাস টু পাস সেও শিক্ষিত, হ্যাঁ না, সেভেন পাস সেও শিক্ষিত, মেট্রিক পাস সেও শিক্ষিত, এমএ পাস সেও শিক্ষিত, ডক্টরেট করছে সেও শিক্ষিত, শিক্ষিতার শিক্ষিত কি বেশ কম নাই? হ্যাঁ, যে দস্তখত করতে পারতেছে ক্লাস ওয়ান টু পড়ে, ভালো মানুষ, সবাই দেখে খুশি হয়ে যায়, হাতের লেখাও সুন্দর, আরে ভাই এনার হাতের লেখা দারুণ সুন্দর, চমৎকার একটা দস্তখত করছে, বোঝাও যায় না এই লোক কি মেট্রিক পাস না ওয়ান পাস না এম এ পাস, দস্তখত দেখে বোঝা যায় না। আগের লোকদের হাতের লেখা খুব সুন্দর থাকতো, এ শিক্ষিত বটে, কিন্তু যে ওয়ান টু থ্রি পাস করছে সে তো এম এ পাসের সমান না, যে এম এ পাস করছে সে তো একজন ডক্টরের সমান না। আমার ভাই, আমরা সাধারণ মুসলমান, আমরা সেজদা করি, আমাদের সেজদা সাধারণ সেজদা, আর বাইজিদ মুস্তামির সেজদা বাইজিদ মুস্তামির সেজদা, হাসান বসরির সেজদা হাসান বসরির সেজদা, হযরত বিলালের সেজদা হযরত বিলালের সেজদা, হযরত আবু বকর সিদ্দিকের সেজদা হযরত আবু বকর সিদ্দিকের সেজদা। তারা সেজদার মধ্যে এই জগৎ থেকে হারে আরেক জগতে চলে যায়। হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, সজদে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু, আমি যখন সেজদাতে জমিনের উপরে মাথা রাখি সেজদার মধ্যে, তো আমার জমিনকে আমি আসমান বানিয়ে দিই। এতটা নূর সেজদার মধ্যে আল্লাহ পাক নসিব করে দেন এক আরেফ কে, এক আল্লাহ পাক রুলি কে। আমার শেখ আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, যে সির দেহ সে সর উঠা তো কহিন আস্থা না থা, সেজদার থেকে মাথা উঠে দেখি সেজদার জমিরও গায়েব, কোথায় সেজদা করবো আমি? মানে আমি তো আগে সেজদা করছিলাম জমিনের উপরে, সেজদার থেকে উঠার পরে দেখি নূর ও তাজাল্লিতে ডুবা সেজদার জমিন, যেই জায়গায় সেজদা করছিলাম সে আস্থা না, এখন আর আমার দৃষ্টিসীমায় নাই, সেজদে সে সর উঠা তো কহিন আস্থা না থা, ইয়ানি ও জমিন থি ও আসমান আতা, যে জমিন ও আসমানের মধ্যে আমি সেজদারত হয়েছিলাম, সেই জমিন ও আসমান গায়েব হয়ে গেছে, এক নতুন জাহান আমার চোখের সামনে তখন আসছে, যেখানে নূরই নূর দেখতেছি। ইন্নাল আব্দা ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন সেজদা করে মহান রব্বুল আলামিন এত প্যার করেন, এত আদর করেন, এত মহব্বত করেন, আল্লাহ পাকের সীমাহীন নূর ও তাজাল্লির জাহানের সে হারায় যায়। আমার শায়খ একবার, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, একবার করাচিতে হযরতের কামরার মধ্যে আমাকে বলতেছিলেন যে মিয়া, কোন আরেফ কোন কামেল বলি আল্লাহ যখন সেজদা করেন তো তার রুহও জমিনে সেজদার মধ্যে পড়ে থাকে, তার দেহ তার মাথায় শুধু সেজদা করে না, তার রুহ পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকে। শুনতেছেন ভাই? হ্যাঁ। তো হযরত হাকিমুল মধ্যে আনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভারতে এক মহান আলেম দ্বীন এবং বহুত উঁচু স্তরের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে মাওলানা, শোনো মিয়া, আমার এক গোপন কথা যেটা আমি কাউকে বলবো না, আমি কাউকে বলি না, কিন্তু তুমি আমার একান্ত খাস লোক, তোমার কাছে আমার সে গোপন কথাটা বলি, শোনো তুমি, সেটা হলো এই, জব মৈ সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রাহা হ্যায়। মাওলানা, যখন আমি সিজদা করি, সিজদার মধ্যে আমি অনুভব করতে থাকি আল্লাহ পাক আমাকে আদর করতেছেন, আল্লাহ পাক আমাকে প্যার করতেছেন, সেটা সিজদার মধ্যে আমি অনুভব করতে থাকি। কেসা সেজদা, শুনতেছেন? হ্যাঁ, সেজদা কি দৌলত আমার ভাইরা। এজন্য আমাদের প্রত্যেকের জিম্মাদারি, কর্তব্য, যে আমার ইমানি জিন্দগি এরকম হয়, আমার বন্দিগির জিন্দগি এরকম হয় যেটা এক আল্লাহর ওলির জিন্দগি, হ্যাঁ না, এক ওলির জিন্দগি। আর সেই ওলি আল্লাহ হওয়ার জন্য রাস্তা কি? তো সকলের এরকম মনে মনে ভয় লাগে যে ভাই ওলি আল্লাহ কেমনে হওয়া যাবে, বা আসি কোন রকম নামাজটা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, কিন্তু ওলি আল্লাহ হওয়া কি আমার কাজ? আমি যখন একদম ছোট ছিলাম, পিচ্ছি বাবু ছিলাম, আমাদের ভোলাতে দেখতাম যে এরকম আউলি, বড় বড় ওলিয়া আউলিয়া পীর মাসায় বুজুর্গানে দিন যাইতেন, ভারত থেকেও আসতেন, একদম ছোট্ট ছিলাম তো ওনারা আসতেন যে, তো সব মানুষ ভিড় করতে থাকতো, তো আমরা ছোট ছোট বাবুরাও সেখানে গিয়ে হাজির হইতাম, দেখতাম সুন্দর চেহারার মানুষ, ওয়া ওয়া, উর্দুতে বয়ান করতেছেন, ভারত থেকে আসছেন, তো তাদের কথা শুনতাম, কিছু কিছু জুমলা, তাদের কিছু কিছু কথা ইয়াদও আছে এখনো, ছোটবেলার কথা তো সেগুলো ইয়াদ আছে। এর লোকেরা বায়াত হইতো, তওবা করতো, তো কি কি বলতেন ওই বুজুর্গ, সেগুলো কিছু কিছু মনে আছে, তো বড় ভালো লাগতো, সুন্দর লাগতো। তো দেখলে তখন ওই ছোট্টবেলা মনে মনে ভাবতাম, উফ ও, এরকম কি হওয়া যাবে, বারবার মনে হইতো যে এরকম কি হওয়া যাবে, এই ওনারা কিরকম সুন্দর বলি আল্লাহ, এরকম কি কিভাবে হব। আর খুব আফসোস লাগতো যে এইরকম হওয়া কেমনে সম্ভব। এই তো এইভাবে তো এক জমানা গেল, শৈশব গেল, ফের বরিশাল আসলাম। তো এখানে স্বাধীনতার পরে বড় বড় ওলামায়ে কেরাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় ছিলেন, শেখ উল্লাহ হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সেখানে ছিলেন, ফরিদাবাদের শেখ উল্লাহ মাওলানা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই তিনিও তখন ওখানেই ছিলেন বরিশাল মাহমুদিয়া, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সেখানে ছিলেন। তো ওখানে আয়সা ভর্তি হইলাম, ওখানে পড়াশোনা করতাম, ওখানে বড় বড় উলিয়া উলিয়াকে দেখতাম, তো ভাবতাম যে কেমনে এটা এরকম হওয়া যাবে, কোনো কিছুই রাস্তা বুঝি না। যাই হোক, ফের আসলাম, তো লালবাগ মাদ্রাসায় ভর্তি হইলাম, ইংরেজি 76 সালে এখানে আয়সা ভর্তি হয়েছি লালবাগ মাদ্রাসায়। তো এখানে 5 বছর পড়লাম, এখানে দেখতাম যে হাফিজ হুজুর আসছেন, হাফিজ হুজুর, আরে ভাই এইরকম উলি আল্লাহ, সুবহান আল্লাহ। হাফিজ হুজুরকে দেখলে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ পর্যন্ত কাঁপতে থাকতেন, হ্যাঁ না, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ থর থর কাঁপতে থাকতেন। একবার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি হজ করে আসছেন, তো লালবাগের দফতরে এখানে সব আসাতেজা ওলামা তোলাবা সকলে ভিড় করছেন, জমা হয়েছেন, তো মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ নাই, আর সব উস্তাদরা আছেন। হযরত শেখুল হাদিস সাহেব হুজুর বললেন যে, আরে মাওলানা সালাউদ্দিন সাহেব বোধহয় খবর পান নাই, আসলে হুজুর অসুস্থ ছিলেন, কামরায় যে শুয়েছেন ঘুমাইছেন হুজুরকে কেউ বলেনি, তো সেগুলো দেশে হুজুর কাউকে পাঠাইছেন যে উনারে ডাকো। হুজুর খবর পায় যখন আসতেছিলেন, এটা আপনাদের কেমনে বুঝাবো যে কেমনে আসতেছেন, মানে যেন বাতাসে উড়ে আসতেছেন একদম, এরকম লাগতেছিল এমন ভাবে হুজুর আসতেছিলেন। আয়েশা দৌড়ে একদম হাফিজ হুজুর রহমতুল্লাহ সামনে এইভাবে হাঁটু গেড়ে বসে পড়ছেন, চুপ করে ডরে বসেছিলেন, মানে মুসাফার জন্য হাত বাড়ানোর সাহস করতে পারেননি, এত ভয় পেয়েছেন, কাঁপতেছিলেন ভয়ের চোটে। আর কে তরসাদ আজ হকো তাকুয়া গুজিদ আ তরসাদ আজ যে লোক আল্লাহকে ভয় করে সারা দুনিয়ার মাকলুক তাকে দেখলে ভয় করে। সুবহান আল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ পাকের সামনে যে নিজেকে মিটায়, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যার পয়দা হয়, তাকে দেখলে মানুষ আপনাতেই শ্রদ্ধায় আপ্লুত হয়, লুটে পড়ে, তাই না? এসা আজীব মামলা। তো বহরহাল আসল তো এই যে ভাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করি, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করি, আল্লাহ তাআলা এই সকল বুজুর্গানে দিনকে অনুসরণ করে আমাদেরকে তৌফিক দান করেন। তো ওখানেও ভাবতাম যে হাফ জুজুর এরকম বড় ওলি আল্লাহ, আবার ভারত থেকে আসতেন হাকিমুল ইসলাম কারি তেরসা রহমতুল্লাহ আলী, আজীব এক মানুষ, আল্লাহ আল্লাহ তাকে দেখলে মনে হইলো একদম কোন ফেরেশতার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি তখন লালবাগের সরবে পড়ি, হযরত হাকিমুল ইসলাম আসছেন ঢাকাতে, লালবাগ মাদ্রাসায় আসছেন, হযরত এখানে বয়ান করছেন, ফের নবাবাড়ি গেছেন, ওইখানে এক বাসায় থাকতেন। পরে আমি আর আরেক তালবেলে আমরা দুজন চুপচাপ সেখানে গেছি, গিয়া যে বায়াত হব, তো গিয়া হযরত হাকিমুল ইসলাম রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছিলাম। আমরা দুজনে ছিলাম বায়াত হওয়ার সময়, আমরা দুই তাল বেলে মেজবান গিয়া ঘরে বলছেন হজরতকে যে বায়াত হইতে আসছে এরা, হজরত আসছেন তো আমাদের দুজনকে বায়াত করছেন। তো হজরতের হাতে যখন হাত দিছিলাম, হাত এত নরম এত মোলায়েম, আল্লাহ আল্লাহ, ওই ধরার পরে হাত আর ছাড়তে ইচ্ছা করতেছিল না, আমার হাতই হজরতের হাতের মধ্যে ছিল, বড় আজীব মজা লাগছিল ভাই। সুবহান আল্লাহ, আহ কেসা কেসা মানুষ, কিরকম সুন্দর মানুষ এই সকল মানুষ, আহ সুবহান আল্লাহ তাআলা বিহামদি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির শেখ মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেছে, হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব কাঁদতেছিলেন এবং বলতেছিলেন, যুথে নূরি ও গায়ে আফলাক পর মিসলে দিলচট রহ গিয়া মে থাক পর, আহাই নূরের মানুষগুলো সব চলে গেছেন আসমানে আল্লাহ পাকের নিকট, আর তেলের তলানির মতো এরকম আমি রয়ে গেছি দুনিয়াতে, মিসলে তেলছাট রহ গিয়া মে থাক পর, বুলবুলুনে ঘর কিয়া গুলশান মে যা, আহ মাওলার পেয়ারা বুলবুলরা, সেই বুলবুলিরা তারা গিয়া আল্লাহ পাকের নূরের জাহানে বাসা বানাইছেন। বোম বীরানে মে টকরা তারাহা, আমি পেঁচা অন্ধকার এই দুনিয়ার মধ্যে খালি ছুটাছুটি করতেছি আর ধাক্কা খাইতেছি, বোম বীরানে মে টকরা তারাহা। আমার ভাইরা আউলিয়া ইকরাম তো আজীব, আল্লাহর ওলি যারা হন তারা নূরই নূর, নূরই নূর, হ্যাঁ না, তাদের চোখে নূর, তাদের জবানে নূর, তাদের আওয়াজে নূর, তাদের কথায় নূর, তারা যেখানে বসা থাকেন সেখানে নূরই নূর থাকে। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি, আউলিয়া কেরামের আজীব শান হয়, ওলি মানি হলো যার কলব নূরই নূর ওয়ালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না নূরা ইজা কুযিফা ফিল কলব, অন্তরে যখন আল্লাহ পাক খাস নূর ঢালেন, নূর দান করা হয়, ইনফাসালাউ সদর, তখন তার দিলটা বিশাল বড় হয়ে যায়, দিল বড় হয়ে যায়, নমরুদের দিল সংকীর্ণ, ফেরাউনের দিল সংকীর্ণ, এই দুনিয়ার ওই কুয়ার ব্যাং যেরকম মনে করে আমি মহাসমুদ্রে আছি, এরকম নমরুদের মতো দিল যাদের হয় তারা এই ছোট্ট দুনিয়াকে বিশাল কিছু মনে করে। শুনতেছেন আমার ভাইরা? হ্যাঁ, কিন্তু আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যার নসিব হয় এ সারা দুনিয়া তার সামনে একদমই অতি তুচ্ছ এক জিনিস হয়ে যায়। আল্লাহর উলির হৃদয়ের বিশালত্বের সামনে এই পুরাটা এই পৃথিবী পুরাটা দুনিয়া কোন কারো ঘরের ছোট্ট একটা আঙ্গিনা মনে হয়, এত সংকীর্ণ লাগে তার কাছে এই দুনিয়া। আর তার দিল এত বড়, সে যেই দিলে মহান আল্লাহ জালুয়া ফরমা হন, যেই দিলে যে অন্তরে মহান রব্বুল আলামিন নিজে আসন গ্রহণ করেন, সেই দিল কত বড় হয়, কত বিশাল হয় আমার ভাইয়েরা। হ্যাঁ, আল্লাহর কসম, সাত আসমান জমিন থেকে অনেক বড় হয় সেই দিল, সাত আসমান জমিন থেকে অনেক বড়, বরং লাখ কোটি আসমান জমিন থেকে বড় হয় সেই দিল, এত বড় সে দিলকে বানায় দেন আল্লাহ তাআলা। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে এরকম খাস নূর আসলে যার দিল এত বড় হয়ে যায়, নূর নূর আসলো দিল বড় হলো, এটার কোনো আলামত কি তার জীবনে প্রকাশ পায়, কোন লক্ষণাদি দ্বারা বোঝা যাবে যে এই লোকের দিল বড় এবং ইনি খাস আল্লাহর ওলি, খাস নূরওয়ালা? হ্যাঁ, আরবের কিছু লোক আছে, আরবের অনেক লোককে দেখা গেছে যখন তাকে বলা হয় যে আমাদের দেশের অমুক ওলি আল্লাহ, রাগ হয়ে যায়। হ্যাঁ, সে ওলি তুমি কেমনে জানো? ওলি তো আল্লাহ জানে, আর তো কেউ জানে না। অথচ বুজুর্গানে দিনের মধ্যে এটা প্রসিদ্ধ কথা, ওলিরা ওলি মেশে না আসাদ, এক ওলি আরেক ওলিকে দেখলে চিনতে পারেন, বুঝতে পারেন, কি কথা বুঝেন নাই? তো বুজুর্গানে দিন যে কথা বলেন এটা এটা কি ভিত্তিহীন? আরবের অনেক লোক এরকম ইদানিং আছে যারা এরকম ওই সামান্য কিছু এলেম কালাম আছে এটাকে বিরাট কিছু মনে করে, ও বড় বড় ওলামা আউলিয়া মাশায়েখ বুজুর্গান দিনের সব বিভিন্ন কথাকে খালি অস্বীকার করতে থাকে, তোমারই কথা ঠিক না, তোমারই কথা ঠিক না। আমি মসজিদে নববীর মধ্যে বসা, তো নামাজের পরে আমি বাম সিনাতে হাত দিয়া এখানে আমি পড়তেছি, ইয়া কাবিউল কাদিরুল মুক্তাদির কাবিনি কলবি, ওই যে হার্টে হার্ট মজবুত হওয়ার জন্য আর হার্টের রোগ থাকলে সমস্যা থাকলে ভালো হওয়ার জন্য এই বুজুর্গান দিন এই আমল বাতলান। আমার সহায়কে আমল বাতলাইতেন হযরত মাওলানা মুফতি রফি উসমান সাহেব নামত বরকাত, তুমি এই আমলই বাতলান যে হার্টের উপর হাত রেখে এটা পড়ো সাতবার। আমি এটা পড়তেছি, ইয়া কাবিউল কাদিরুল মুক্তাদিরু কাবিনি কলবি, এখানে হাত রেখে, তো আমার দুই পাশে আরবি লোক বসা, একদিক থেকে এক আরবি আমার হাতটা এনে ছুড়ে দিছে, আমি আর কিছু বলি টুলিনি, যাক বেচারা হাত ছুড়ে দিছে, হাত ওখান থেকে টাই না আলাদা করে দিছে যে তুমি এখানে হাত ধরে রাখছো কি জন্য, মনে করছো এটা কোনো শেরেক না বেদাত কি জানে, কিছু একটা ঝামেলা যেটা না বুঝে আসে ওটারই মনে করে শেরেক বা বেদাত কিছু। কিছু লোক ওখানে এরকম আছে, কিছু না বহু লোক ওখানে এখন ব্যাপকভাবে এরকম হয়ে গেছে, ওইসব লোক যারা আইমায় দিনকে মানে না, মজহাবের আইমায় দিনকে মানে না, ফোকাহায় উম্মতকে মানে না, মজহাবের তাকলিদ করে না, এই ধরনের লোকদের মধ্যে এরকম একটা এই সোজা হয় না হালকা বুঝ কোথেকে পয়দা হয়ে যায় যে বুঝটা গভীর না। যাই হোক, আজীব এক মুআমালা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নার গভীর সমজ এবং বুঝ নসিব করেন। হ্যাঁ, তো ওরকম মদিনা আরবের লোকদের মধ্যে বহু লোক খুব ক্ষিপ্ত হয় মাওলানা বললে, হ্যাঁ তোমাদের ভারত উপমহাদেশে মাওলানা বলে, মাওলানা তো আল্লাহ, মাওলানা কোরআন শরীফ আছেন, আন্তা মাওলানা, আপনি মাওলানা, আল্লাহকে বলা হইতেছে যে হে আল্লাহ আপনি মাওলানা, আর তোমাদের দেশে সব লোক মাওলানা, এটা কোন কথা, মাওলানা অমুক, মাওলানা অমুক, মাওলানা অমুক, বেসুমার মাওলানা, এটা তো শেরেক, এই তারা অনেকেই বলতে থাকে মাওলানা বলা তো শেরেক, এই লোকের তুমি আল্লাহ আল্লাহকে শরীক বানায় ফেলছো, তো খুব গোসা করে মাওলানা বলা যাবে না। তা আমার শেখ রহমতুল্লাহ আলাই যখন মদিনা শরীফ গেলেন, তো ওখানে এক আরব, এক আরবি লোক উনি আসেন এবং ওই হযরতের মজলিসে বসেন, হযরতের চেহারা এত নূরওয়ালা দেখা তার ভিতরে খুব মহব্বত পয়দা হয়েছে। তো ওই মজলিস যখন হয় ওই আরবি আসেন, ওই আরবি লোকটা আয়েশা মজলিসে বসেন, কথাবার্তা শুনেন, খুব খুশি হন। পরে একদিন উনি বললেন, হযরতজি আপনার কথা এত ভালো লাগে, আল্লাহর মহব্বতের কথা বলেন, সুন্নতের কথা বলেন, আমার দিল ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কিন্তু আমি তো বিপদে আছি, আমার বিবির কাছে যখন এই খবর বললাম যে ভারতীয় এক আলেম আসছেন, তো তার মজলিসে বসে তিনি সুন্দর সুন্দর কথা বলেন, তো বলে যে হে তুমি সেই মজলিসে কেন যাও, যাইবে না। তারা এই ভারত পাকিস্তান বাংলাদেশ এইসব জায়গার আলেমদেরকে তারা মাওলানা বলে, যে শেরেক, এটা শেরেক, তুমি সেই শেরেকওয়ালাদের কাছে যাইতেছো, তুমি যাও না, আমাকে এরকম বলে। তো আমার শায়খ তখন বললেন যে দেখো তোমার বিবিকে গিয়ে এটা শুনাই দিবা, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহ হুয়া মাওলাহু, ইন্নাল্লাহ হুয়া মাওলাহু ও জিবরিল ও সালিহুল মুমিনিন, যে ইন্নাল্লাহ হুয়া মাওলাহু, আল্লাহ মাওলা, জিবরিল মাওলা ও সালিহুল মুমিনিন, আল্লাহ ওয়ালা মুমিন যারা সব মাওলা। তো এখানে তো এক মাওলা না, আল্লাহ নিজে অনেক মাওলা বলে দিচ্ছেন কোরআন শরীফের ভিতরে, এইটা কোরআন শরীফেই তো আছে। তুই আরবি অনেক খুশি হয়ে গেছে, গিয়া তার বউরে যখন এটা শুনেছে, ইন্না লিল্লাহ, আমি তো বড় ভুলের মধ্যে ছিলাম। তারা আবার এমন সরল সোজা যে বুঝা এসে গেলে আবার জলদি এটা কবুল করে, কোনো ঝগড়া করে না এটা নিয়ে। আমি এক কথা বলছি এটা আমার থাকতেই হবে, আমাদের অনেকের তবিয়ত এরকম, একটা বলছি এটাই ফাইনাল, নাউজুবিল্লাহ। এরপরে হক বুঝে আসলে ওটা আগেরটা ত্যাগ করে হকটাকে স্বীকার করে নিতে পেরেশানি হয়, কষ্ট হয়, হ্যাঁ না, নফসের গোলামির কারণে, নফসের ধোকার কারণে। তাদের মধ্যে আবার এটা নেই, সাদা সিধা বুঝে আসলে সঙ্গে সঙ্গে কবুল করে, পরে বলে যে আরে তো আমরা ভুলের মধ্যে ছিলাম, যে মাওলানা বলা তো তাহলে তো কোরআন শরীফ থেকে প্রমাণিত হলো, সাবেত আছে, ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, এখন থেকে তওবা করলাম, আমি আর এরকম করব না। আর এই লোক বড় এলেমওয়ালা, এখন থেকে প্রতিদিন আমি তাকে খানা খাওয়াবো। মহিলা বলতেছে আমি রোজ তার জন্য খানা পাঠাবো, রোজ ও মহিলা সকালবেলা এই ঘি ভাজা গরম পরোটা ইত্যাদি তৈরি করে হযরতওয়ালার জন্য প্রতিদিন উনি নাস্তা পাঠাইতেন। শুনতেছেন ভাই, আজি মামলা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, তো আমার ভাইরা, তো ভাবতাম যে আল্লাহর উলি কিভাবে হওয়া যায়, আল্লাহর উলি হওয়ার কি তরিকা। তো আমরা যখন লালবাগের দাওরা হাদিস পড়ি, হযরত হাফিজ রহমতুল্লাহ আলাই দুই বুজুর্গকে দাওয়াত দিলেন, মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিয়েছেন, এবং হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহকে। দুজনকে পাইছিলেন ওই মক্কা শরীফে। তো বলছেন যে আপনাদের দুজনকে দাওয়াত, আমাদের বাংলাদেশে আসতে হবে আপনাদের। ওনারা দাওয়াত কবুল করছেন, ফের একসঙ্গে বাংলাদেশে আসছেন। তো আমার শেখ প্রথম আসছেন, একদিন আগে আসছেন, তো লালবাগ মাদ্রাসায় গেছেন, ওইখানে হযরত তখন বয়ান করতেছিলেন। সে এরকম বয়ান যে সে বয়ান শোনার পরে আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ যখন ওখান থেকে কামরায় আসলেন, বুখারী শরীফের দর্শে আসলেন, তখন তিনি হুজুর বসে আমাদেরকে বললেন যে দেখো আমি আমার জীবনে বহুত বড় বড় আলেমদের আউলিয়া কেরামের বয়ান শুনছি, কিন্তু তোমাদেরকে কি বলবো, এইরকম বয়ান আমার জীবনে শুনি নাই। আমি আজকে যে বয়ান শুনলাম, এইরকম এইরকম কথা, এরকম বয়ান আমার জীবনে শুনি নাই। কি মুখলেস মানুষ এই সকল মানুষ, দেখেন অন্তরে লাগছে কথা। তো আজদিল রিজাত বরদিল খিজাত, হ্যাঁ আজদিল খিজাত বরদিল রিজাত, যেই কথা দিল থেকে বের হয় আরেক দিলে সেটা আসর করে, হ্যাঁ না, ওই আল্লাহওয়ালার কথা শুনে এই আল্লাহওয়ালা এত খুশি হয়েছেন। তো ওই বয়ানের মধ্যে আমার শায়খ রহমুল্লাহ বলতেছিলেন যে যে প্রত্যেক মুসলমানের আল্লাহর উলি হওয়া ফরজে আইন, যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন, যেরকম রমজানের রোজা ফরজে আইন, এরকম আল্লাহর উলি হওয়া ফরজে আইন। আমরা শুনে আশ্চর্য, কিরে এটা হাফেজ জুজুর ওলি আল্লাহ, ঠিক আছে আমরা সব ওখানে গিয়া বসবো, হ্যাঁ না, পীর জি হুজুর ওলি আল্লাহ, সদর শাহ হুজুর ওলি আল্লাহ, আমরা সবাই গিয়ে ওখানে বসবো, কিন্তু আমরা প্রত্যেকে ওলি আল্লাহ হওয়া ফরজ, এটা কি কথা, আর এটা হবে কেমনে। তো হযরত তখন বললেন যে ওলি হওয়ার জন্য কি করতে হবে। হযরত হাকিমুল উম্মত থানাউই বলছেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য দুই জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া দুই জিনিস তার মধ্যে আছে, সে ওলি আল্লাহ। ইমান তো আমরা বুঝি, তাই না? তো হযরত হাকিমুল মুত্তাহানবি বলেন, ইমান তো আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আর একটা জিনিস হলে আমরা ওলি হইতে পারবো, সেটার নাম তাকওয়া। তাকওয়া কি? এর হযরত থানবি বুঝাইছেন, তাকওয়া মানে সব গুনাহ থেকে বাঁচা, সব গুনাহ থেকে বাঁচা। আবার তিনি ব্যাখ্যা করে বললেন, দেখো গুনাহ তো তোমরা বুঝো, গুনাহ তো গুনাহ, মদ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, জিনা ব্যভিচার গুনাহ, গীবত করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, গুনাহ তো আমরা বুঝি, আর ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ। তাহলে সার কথা এই যে সব গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। সব গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। যার মধ্যে ঈমান আছে আর সব গুনাহ থেকে সে বিরত থাকে, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি। আর তার দলিল কি? কোরআন শরীফের এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয়ের কিছু নাই, তাদের টেনশন করার কোনো কিছু নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর এই আল্লাহর ওলি তারা যাদের মধ্যে ঈমান আছে আর তাকওয়া আছে। কোরআন শরীফ আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, যেখানেই থাকে তাকওয়ার উপরে থাকে, যেখানেই থাকে তাকওয়ার উপরে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার দৌলত নসিব করেন। ঈমান আছে তো তাকে মুমিন বলে, তাকওয়া যার মধ্যে আছে তাকে মুত্তাকি বলে। কি কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, যে মুত্তাকি সে নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, যে বান্দা তাকওয়ার উপরে চলে আল্লাহকে ভয় করে সে আমার সবচেয়ে নিকটবর্তী, সে যেই হোক এবং যেখানেই থাকুক। আরবের হওয়া কোনো জরুরি না, দুনিয়ার যে কোনো প্রান্তে আছে তার মধ্যে তাকওয়ার জিন্দেগী আছে, তো সে আমার সবচেয়ে নিকটবর্তী। সে কালো, সাদা, সে দুর্বল কমজোর না, খুব তাগড়া, হ্যাঁ, সে কোন বংশের, উপরের বড় বংশের না ছোট বংশের, এটা কোনো বিষয় না। যেই ঈমানের সঙ্গে তাকওয়া বলা সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ, আর যে আল্লাহ রসুলের ঘনিষ্ঠ সে আল্লাহ পাকের ঘনিষ্ঠ। তার মানে হলো, যেই তাকওয়াওয়ালা সেই মাওলাওয়ালা, যেই তাকওয়াওয়ালা সেই মাওলাওয়ালা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু এই দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। কোরআনে করিমের আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এর পূর্বে আয়াত হলো, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যে, কথা দুইটা, আল্লাহ আল্লাহকে মানবা, আল্লাহ রসুলকে মানবা, দুনো জাহানের রহমতের জিন্দগি তোমার নসিব হয়ে যাবে, দুনো জাহানে তুমি আমার রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এটা নিশ্চিত একদম বিলকুল চূড়ান্ত যে তুমি আল্লাহর আল্লাহর কথার উপরে চলো, আল্লাহর রসুলের কথার উপরে চলো। হ্যাঁ, এটাকে এতাত বলে। হযরত মাওলানা আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনেছিলেন, এবং মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে সদ সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন, এই দুই বুজুর্গের কাছে এই কথা আমি শুনছিলাম। ওনারা দুজনই পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন সময়ে আমাকে এই ঘটনা শুনেছেন, যে হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে পড়তেন, তো ওনার এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা সাইয়েদ মুর্তাজা হাসান রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম ছিলেন, জামিউল মাকুলাত ওয়াল মানকুলাত, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ, হযরত হাকিমুল মুত্তাহানবির খলিফাও ছিলেন। তো ওই মাওলানা সাইয়েদ মুর্তাজা হাসান রহমতুল্লাহ আলাইহির গলায় একটা তাবিজ ছিল, তাবিজ একটা ঝুলত। সদর সাহ হুজুর মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমুল্লাহর উপাধি ছিল সদর সাহ। আজকাল মানুষে সদর সাহ বললে চিনে না জানে না, কারণে দায় ঠিক আমরা ওই নামটা বলি, আর না হলে ওটা বলতে মুশকিল লাগে। হ্যাঁ, সদর সাহ হুজুর, তো সদর সাহ হুজুর উনি ওখানে ওই উস্তাদ দিকে একদিন বললেন, হযরত দারুল দেওবন্দের বড় বড় উলামা বুজুর্গানে দিনের কারো গলায় তো আমি কোনোদিন তাবিজ দেখি নাই, আর আপনি হযরত থানবীর ওখানে যান আসেন হযরতের খলিফা, অথচ আপনার গলায় দেখি তাবিজ। তো ওই বুজুর্গ খুব রাগ করছেন এবং বলছেন, এই মিয়া তুমি কথা বেশি বলো, চুপ করো তুমি, এইটা আবার সদর সহযোগ নিজেই শুনাইছেন, তুমি কথা বেশি বলো, চুপ করো। উস্তাদের ধমক খায়া আদবের সাথে চুপ করে বসে রয়েছেন। অনেকক্ষণ সময় অতিক্রম হওয়ার পরে তখন তিনি বললেন যে হযরতজি, আপনার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার নিজেকে নিয়ে আমি বিপদের মধ্যে পড়ে গেছি। সেটা হলো যে আপনার মতো আলেমে দীন হুজুর্গ নায়েবে রাসূলের প্রতি যেরকম উঁচু ধারণা পোষণ করা উচিত, সেটার ক্ষেত্রে যদি আমার মধ্যে কোনো কমি এসে যায় তাহলে আমি তো হালাক হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। আমি আমাকে বাঁচানোর জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম যে হযরত বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলেন। আপনার ব্যাপারে আমার ধারণা আলহামদুলিল্লাহ বহুত উঁচু, কিন্তু আমার ডর লাগে যে আমি এদিক সেদিক কোনো খেয়াল করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই কিনা, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে হযরত জিনিসটা আমাকে একটু বুঝিয়ে বলতেন। বললেন যে আচ্ছা ঠিক আছে, তো রাখো আমি বলতেছি। এখন উনি ওই বুজুর্গ চুপচাপ বসে রয়েছেন, নিজের কাজ কাম করেন, বলেন না। এদিকে সদর সাহেবের অপেক্ষমান। অনেকক্ষণ পরে আবার বললেন, জি হযরত ফরমাইয়ে। হযরত বলেন, আর একটা ধমক দিছে, আমি বলছি আমি বলবো, আবার মিয়া তুমি জিজ্ঞেস করো, মিয়া তুমি কথা বেশি বল, মুশকিল না? তো হুজুর একদম চুপচাপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। তো কিছুক্ষণ যাওয়ার পরে ওই বুজুর্গ তখন বললেন যে মিয়া শোনো, ওই তাবিজ কি এটা তোমারে বুঝাইতেছে? আমি একবার হযরত হাকিমুল্লাহ থানবীর নিকট গেলাম, ওইখানে হযরত মজলিসের মধ্যে নসিহত করতেছিলেন। তখন হযরত থানবী বললেন, তাআল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, তাআল্লুক মা আল্লাহ দৌলতে আজিম হ্যায়, ওর তরীক উসকে হুসূল কা তাওয়ামে তাআত ওর কাসরতে জিকির হ্যায়। হযরত থানবী বললেন, মিয়া তাআল্লুক মা আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাআল্লুক মা আল্লাহ সবচেয়ে বড় সম্পদ, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, একাত্ম একান্ত সম্পর্ক, যেটার দ্বারা মানুষ আল্লাহর বলি হয়, এই তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক এটা শ্রেষ্ঠ সম্পদ। আর এই সম্পদ, এই তাআল্লুক মা আল্লাহ, এই নিবিড় সম্পর্ক অর্জনের রাস্তা হলো যে দাওয়ামে তাওয়াত, এই দাওয়ামে তাওয়াত মানে দাওয়ামে এতাত, সর্বক্ষণ আল্লাহ পাকের অনুগত হয়ে থাকা, সর্বক্ষণ আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকা, এই এক জিনিস। আর একটা হলো কাসরতে জিকির, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এই দুই জিনিস যার মধ্যে থাকবে নিঃসন্দেহে তাআল্লুক মা আল্লাহ ওয়ালা, নিঃসন্দেহে ওলি আল্লাহ। কি কথা বুঝেন না? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের এতাত, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, নিঃসন্দেহে তোমরা দোনো জাহানে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে, দোনো জাহান তোমাদের কামিয়াব হয়ে যাবে। ওই কথা, তাই না? দাওয়ামে তাওয়াত, সর্বক্ষণ আল্লাহ পাকের হুকুমের অধীন থাকো, আল্লাহ পাকের সন্তুষ্টির অধীন থাকো, আল্লাহর আনুগত্যশীল জিন্দিগির মধ্যে থাকো, এর বাইরে এক কদম না রাখো, এক নিঃশ্বাস না ফেলো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওই বুজুর্গ তখন বললেন যে আমি হাকিমুল উম্মতের নিকট থেকে এই কথাটা শোনার পর আমি ভাবলাম যে আল্লাহ, এই কথা এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না, এটা ভোলা যাবে না, সর্বক্ষণ এটাকে স্মরণ রাখতে হবে এবং এইভাবে নিজে চলতে হবে যে সর্বদা আমি আল্লাহর হুকুমের উপর অটল, আমি আল্লাহর কথার বাইরে না যাই, আল্লাহ রসুলের কথার বাইরে না যাই, সর্বদা আমার মধ্যে এতাত থাকে, আল্লাহর আনুগত্য থাকে পূর্ণভাবে, আর বেশি বেশি যেন আল্লাহর জিকির করতে পারি, এই দুইটা জিনিস আমাকে ধরে রাখতে হবে। কিন্তু আমার মনে ডর লাগে যদি ভুলি, সেই জন্য ওই কথাটাকে হযরত হাকিমুল উম্মতের নসিহতটাকে আমি একটা কাগজে লিখছি, লিখে এটারে তাবিজের মতো, ওই বইটা তাবিজের মতো বানাইছি, বাস করে তাবিজ বানাইছি, বানায় সেইটাকে আমি গলায় ঝুলে রাখতেছি যাতে এই কথাটা আমি ভুলে না যে এই হলো আমার তাবিজ মিয়া, এটা এই এই ব্যারাম ভালো হওয়ার তাবিজ না, এটা হলো তাআল্লুক মা আল্লাহর তাবিজ। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, কি আশ্চর্য কথা, আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আল্লাহর উলিদের সঙ্গে উঠা বসা করলে আল্লাহর কসম পৃথিবীর সেরা দামি দামি মনি মুক্তা অর্জন হইতে থাকে। কি মূল্যবান কথা দেখেন, এই কথা যদি বুজুর্গ আনে দিনের সঙ্গে না উঠতাম না বসতাম কোথেকে জানতাম বলেন? سبحان اللہ تعالی و بحمدہ، تعلق مع اللہ دولت عظیم ہے، طریق اس کے حصول کا دوام طاعت اور کثرت ذکر ہے، اطیعوا اللہ والرسول لعلکم ترحمون، یا ایھا الذین آمنوا اذکروا اللہ ذکرا کثیرا، اللہ پاک پوتر قرآن بولنے ہے ایمان والا را تمہارا بیشی بیشی اللہ پاکر ذکر کروا، وہ آیت پاک تھے کہ پرمانیت ہو جی اللہ رہو بے سی بیشی بیشی اللہ پاکر ذکر کرتے تھک بے، جو حضرت حافظ جودر رحمت اللہ شربت اللہ پاکر ذکر مجھگل ہے نا، امدر استاد شیخ العدیس مہن عزیز اللہ صاحب رحمت اللہ علیہ جو کن شکل بلا فجر پر بخاری شریف پڑھتے آستین حضور ہوئی لال باگ شاہی مسجدر باران لمبا باران دیتا ہے এই মাথায় মাথায় উত্তর দক্ষিণে এইখানে হুজুর হাঁটতে থাকতেন হাঁটতে থাকতেন হাঁটতে থাকতেন, আর ওই হাফেজ হুজুর ফজরের পরপর আইসা নাসাই শরীফ পড়াইতেন, এরপরে হুজুর যখন এক ঘন্টা পড়ায় সারতেন তখন হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সবক পড়াইতে আসতেন। শেখুল হাদিস হুজুর এই সময় যে বারান্দায় হাঁটতেন তো হাঁটতে থাকতেন কি করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের জিকির করতে থাকতেন, কি জিকির করতেন তো কে জানে। তো আমি একবার বরিশাল মাহমুদিয়া হুজুরের হুজুর আস্তে আস্তে কি গুনগুন গুনগুন করতেছেন সেগুলো দিয়েছে হুজুর, তা আমি কাছে যাইতে তো ডর লাগে, আস্তে আস্তে পাশ দিয়ে যখন হাইটে আড়ের দিকে যাইতেছি তখন শুনতেছি হুজুর পড়তেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হ্যাঁ না, ওই যে সুবহানাল্লাহ বিহামদি বুখারী শরীফের শেষ হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, শুনতেছেন ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা কালেমা যে আল্লাহ পাকের নিকট বড় বেশি প্রিয়, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন এই দুই কালিমা যে বান্দা পড়বে সে আল্লাহ পাকের খাস প্রিয় পাত্র হয়ে যাবে, অনেক বেশি প্রিয় পাত্র হয়ে যাবে এবং অনেক বেশি আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাবাজ্জি হবে, হাবিবাতানি ইলার রহমান, অনেক বেশি রহমত আল্লাহ পাকের তার দিকে মুতাবাজ্জি হবে, পড়তে হালকা সহজ কিন্তু মিজান পাল্লায় বড় ভারী হবে এই কালেমা, অনেক বেশি নেকি হবে এই কালেমার, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়ি কয়েকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, শুনতেছেন ভাইরা। হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে যখন অসুস্থ হয়ে গেছেন ঘরেই থাকতেন, একবার হুজুরকে দেখতে আসছি আমি হুজুরের বাসায় এখানে আজিমপুরে হুজুরের বাসায় আসছি, তো হুজুরের সাহেবজাদারা ঘর থেকে একটু পরে আমাদেরকে দেখাইতে নিয়ে আসছেন, তখন দেখলাম হুজুর তো আমাদের কাউকে তখন চিনেন না, কাউকে চিনেন না, তো হুজুর পড়তেছেন আল্লাহ 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 জবান আল্লাহ জিকির জারি ছিল, আল্লাহ আল্লাহ গো বেরো তাসফে আর পেশ মেরা যে তু গর্দা তরে ফর্শ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো তুমি এত উর্ধে উঠবে সেখান থেকে তুমি অনুভব করবে যে সাত আসমান তোমার পায়ের নিচে, হ্যাঁ এত উর্ধে আল্লাহ পাক তোমাকে উঠাবেন আল্লাহ পাকের জিকিরের বরকতে, আল্লাহ আল্লাহ গো বেরো তা সাকফে আরশ, আরশ থেকেও উর্ধে রব্বুল আরশ পর্যন্ত তুমি পৌঁছে যাবে, আরশ থেকেও উর্ধে রব্বুল আরশ পর্যন্ত এই জিকির তোমাকে পৌঁছে দিবে, হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, জিকিরের এত বড় মর্তবা, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন নামে উঁচু বরজবান মিরাবাদ হর বুনে মু আজ আসল জুয়ে সওয়াদ, আল্লাহ পাকের নাম যখন আমার জবান থেকে বের হয় আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া পরিণত হয়ে যায়, আল্লাহ পাকের নাম এত মজাদার সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরত থানভীর খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে প্রিয় মাওলা যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, হ্যাঁ আপনি আমার তো আসমান আমার আপনি আমার তো পৃথিবী আমার, اگر একটু نہیں میرا تو کوئی شے نہیں میری اے اللہ اپ যদি আমার না হলেন আমার বলতে আর আমার কিচ্ছু নাই আমার দুনিয়াও बर्बाद আমার আখিরাত बर्बाद আমার সব बर्बाद আল্লাহ কে যে পায় গেছে সব পায় গেছে হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন আমার ভাই মুসলমান সারাটা দুনিয়া পাইছো তুমি কিন্তু আল্লাহ কে পাও নাই ওরে কপাল পোড়া তুমি তো কিচ্ছু পাও নাই আর দুনিয়ার কিচ্ছু তুমি পাও নাই কিন্তু আল্লাহ কে পেয়ে গেছো আল্লাহর কসম তুমি সব কিছু পেয়ে গেছো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আল্লাহর বানান তা আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ এ আমার বান্দারা ছোট নেক আমলের দিকে আমার খুশির আমলের দিকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে বিশাল বড় জান্নাত তোমাদেরকে দিয়ে দিব যেই জান্নাত একদম বানায়া রাখা হয়েছে একদম তৈরি একদম রেডি আছে লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য হ্যাঁ এরপরে সামনে আয়াত আছে যে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম আল্লাহ পাক বলেন যে আমি জান্নাত তো বানাইছি মুত্তাকিদের জন্য তো যারা গুনাহটুনা হয়ে গেছে ওদের উপায় কি ওরা কি জান্নাতে যেতে পারবে না ওইটা আবার নিজেই খুলে বলছেন যে শোনো সেটাও আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যারা কোনো বেহায়া কাজ করে বসলো আও যালামু আনফুসাহুম অথবা কোনো কবিরা গুনাহ করে বসলো হ্যাঁ যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহকে স্মরণ করলো এবং গুনাহ মাফ চাইলো ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত গুনাহ মাফ করবে কে ওয়ালাম ইয়ুসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন গুনাহ থেকে তওবা করলো আল্লাহর নিকট মাফ চাইলো সে গুনার রাস্তায় জমে থাকলো না তা আল্লাহ পাক বলেন যে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার আমার এই গুনাহগার বান্দারা যখন তওবা ইস্তিগফার করবে তওবা করবে মাফ চাইবে গুনাহ থেকে আলোক হয়ে যাবে তো আমি আল্লাহ ঘোষণা করতেছি তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিব ওরা এরপর যদি ভালো আমল করতে থাকে সেগুলোর পুরস্কার ও দামি দামি পুরস্কার আমি তাদেরকে দান করব সুবহানাল্লাহ তাআলা বিহাম কি কথা আমার ভাইরা শুনতেছেন আমার ভাইরা ও দিন এত সহজ ইসলামী জিন্দগি এত সহজ জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক এত সহজ বানাইছেন আত্তায়েবি মিনা জাম্বে কামান লা জাম্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা বেসুমার গুনাহ করার পরে এখন সচ্চাভাবে খাঁটিভাবে তওবা করে নিছে তো একদম বেগুনাহ জিন্দগির বেগুনাহ বান্দাদের মতো জিন্দগি আল্লাহ পাক তাকে নসিব করে দেন কামান লা জাম্বালা লা জাম্বালা যার গুনাহই নাই এরকম মর্তবা আল্লাহ পাক তাকে নসিব করে দেন যেটাকে আয়াতে পাক আল্লাহ পাক এইভাবে বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন যেই বান্দা মুত্তাকি সে আল্লাহর প্রিয় পাত্র যেই বান্দা তওবাকারী সেও আল্লাহ পাকের প্রিয় পাত্র আল্লাহ পাক তাকেও মাহবুব বানায় নেন প্রিয় পাত্র বানায় নেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করেন আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগি দান করেন ভুল ত্রুটির জন্য তওবা ইস্তিগফার করতে থাকার তৌফিক দান করেন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন আর বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করার তৌফিক দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বান্দা বারবার এবং বেশি বেশি আল্লাহ পাকের নিকট নাচুর হয়ে চাইতে থাকে আল্লাহ পাক তাকে প্রিয় পাত্র বানায় নেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া মুত্তাকিদের আল্লাহ প্রিয় পাত্র বানান তওবাকারীদেরকে আল্লাহ পাক প্রিয় পাত্র বানান আর যারা নাচোড় হয়ে আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ পাক তাদেরকে প্রিয় পাত্র বানান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজির কারিম মুক্তাসার দোয়া করি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها اللهم احسن عاقبتنا في الأمور كلها اللهم احسن عاقبتنا في الأمور كلها اللهم إنا نسألك حبك حب من يحبك العمل الذي يبلغنا إلى حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا، واجعل خشيتك أخبث الأشياء عندنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم طهر قلوبنا عن غيرك، ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد، ونق قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، فكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا لك ذكارين، لك شكارين، لك رحابين، لك مطوعين، لك مطيعين، إليك مقبتين، إليك أواهين منيبين. اے اللہ ہمیں شکر کے معاف کریں، پاک صاف زندگی ہمیں نصیب کریں، نور والا انتر نور والا زندگی ہمیں نصیب کریں، اپنر محبت معرفت ہمیں کے دان کریں، اپنر اطاعت والا زندگی ہمیں کے نصیب کریں، رسول پاک صلی اللہ علیہ وسلم اطاعت والا زندگی ہمیں نصیب کریں، بیشی بیشی اپنر ذکر توفیق ہمیں کے دان کریں، بیشی بیشی اپنر نکٹ دعا کریں، اپنر نکٹ چاوار ہمیں کے توفیق دان کریں. اے اللہ اپنر سنگے ایکانت سمپرک ہمیں نصیب کریں، دولت تعلق ما اللہ ہمیں سکل کے نصیب کرے دین. اے اللہ تعلق ما اللہ مہان سمپد ہمیں سکل کے نصیب کرے دین. اے اللہ ہمیں سکل اپن جن پریو جن دیر کے نصیب کرے دین، ہمیں گھر سکل کے نصیب کرے دین، ہمیں سنتان دی کے نصیب کرے دین. اے اللہ ہمیں سکل دوست و محبین کے تادر گھر سکل کے نصیب کرے دین. اے اللہ ہمیں سکل کے اولیاء کرام حیات، اولیاء کرام زندگی دان کریں، تقوی حیات ہمیں کے نصیب فرمائے دین، تمام مشکل آسان کرے دین، سب پریشانی تھی کہ ہمیں نجات دان کریں، سب گناہ معاف کرے دین، گناہ داغ تھی کہ اندر کے پاک صاف بنائے دین، اندر کے نور نورانیت کرے دین. اے اللہ اپنا سنگے نبیر سمپرک ہمیں کے نصیب کرے دین. اے اللہ اکابر دین راستر اوپر جمعے تک توفیق ہمیں دان کریں. اے اللہ مہربان مالک، اولیاء کرام کے آئمہ دین کے علماء دین کے محبت کر توفیق ہمیں کے دان کریں، صراط المستقیم ہدایت ہمیں نصیب کریں، سمست مسلمان کے محبت کر توفیق دان کریں، اپنر مخلوق کے پتی سداچار سد ببار توفیق ہمیں کے نصیب کریں، سندر انت چرتر ہمیں کے دان کریں. اے اللہ زندگی بربادی تھی کہ ہمیں سکل کے حفاظت کریں. اے اللہ تمام دعا مناجات کے رحمت للعالمین سید المرسلین صلی اللہ علیہ وسلم برکتیں اپنی قبول کریں. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين، صلى الله على النبي الكريم.
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিছে।